প্রভুর প্রশংসা করি, প্রভুর ধন্যবাদ করি যে আরেকটি সুযোগ আমরা পেয়েছি যেন এই দিনে আমরা প্রভুর প্রশংসা করতে পারি, প্রভুর ধন্যবাদ করতে পারি। আর সেই জন্য প্রভুর প্রশংসা করার জন্য আমরা আমাদের ক্লাস শুরু করবার পূর্বে আমরা একটা ছোট্ট কোরাস গান করব। আজকের বিষয়ের উপর ভিত্তি করে আমরা এই গানটা করছি। দেখো প্রেমের মহাসাগর, দয়ার মহাপ্লাবন হয়, এসে জীবন দাতা মরেন, মোদের জীবন করতে ক্রয়, তাহার কথাকে না বলে তার প্রশংসা কে না গায়, এমন অসীম প্রেম কি কেহ চিরকাল ভুলিয়ারয়। আমেন। সো আমরা ধন্যবাদ দিতেছি আজকে সুন্দর এই গানের জন্য। তো আমরা আমাদের ক্লাস শুরু করবার পূর্বে আমরা একটি বিশেষ প্রার্থনা করব, যেন ঈশ্বরের আমরা শক্তি অর্জন করতে পারি এবং তার সাহায্য নিতে পারি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভাই ডেভিড আনসারি, উনি এ সময় প্রার্থনা করবেন এবং প্রার্থনার পরে আমি আমার আজকের নির্ধারিত আলোচনা শুরু করব।
আসুন আমরা প্রার্থনায় যাই। আমাদের স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি প্রভু। এই সুন্দর দিন তোমার মহিমে আমাদেরকে দেখতে দিয়েছে প্রভু। একটি রাত সুন্দরভাবে সুরক্ষার পর আবার তোমার কাছে উপস্থিত হতে পেরেছি, সেজন্য আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। আজকে আমরা আবার তোমার কাছে উপস্থিত হই প্রভু, তোমার সেই বাক্য নিয়ে যা আমরা আলোচনা করবো, যেন আমরা নিজেরা বুঝতে পারি এবং যারা শুনবে তাদেরকেও বোঝাতে পারি প্রভু। তুমি পাস্টর টমাস রয়কে সেই শক্তি দাও এবং তোমার পবিত্র আত্মা দিয়ে তুমি তাকে পরিপূর্ণ করো, যেন যা কিছু বলে তোমার এই বাক্য নিয়ে বলে এবং তোমার বাক্য যেন তার মুখ থেকে নির্গত হয়, সেরূপ তুমি তাকে আশীর্বাদ করো প্রভু। আমাদের এই আলোচনার শেষ পর্যন্ত থাকো, আমরা তোমার পবিত্র নামে এই প্রার্থনা চাই,
আমেন। আমরা যে গানটাই একটু আগে করলাম, সেই গানের মধ্যে হয়তো আমরা লক্ষ্য করেছি যে প্রেমের মহাসাগর, একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, দয়ার মহাপ্লাবন। সো যিনি গানটা লিখেছেন পাস্টার বার্নার্ড, আর এটা আমরা বলতে পারি যে এসে জীবন দাতা মরেন, মোদের জীবন করতে ক্রয়, আমাদের জীবন ক্রয় করার জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার মৃত্যুর উদ্দেশ্য ছিল যেন তিনি আমাদেরকে ক্রয় করতে পারেন, আমাদেরকে কিনতে পারেন এবং আমরা তার হতে পারি। আমাদেরকে ক্রয় করা মানে আমরা তার হব। যখন আমরা কোন একটা জিনিস কিনি তখন সেই জিনিসটা আমাদের হয়ে যায়, তখন আর সেটা দোকানদারের বা যিনি বিক্রি করেন তার কোন অধিকার থাকে না। তো আসুন আমরা বেশ কয়েকটি বাইবেল পথ আমরা দেখব, যে বাইবেল পথগুলোর মধ্যে দিয়ে আমরা সেই নিঃস্বার্থ প্রেম বা ঈশ্বরের মৌলিক গুণাবলী, ঈশ্বরের যে মৌলিক গুণাবলীটা এখানে আজকে আমরা আলোচনা করব, সেই মৌলিক গুণাবলীটা কিন্তু ঈশ্বর মানুষের মাঝে তার সৃষ্টির মাঝে প্রকাশ করেছেন এবং মানুষকেও তিনি সেই প্রেম তিনি দিয়েছেন। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে যেমন প্রেম করেছেন সেই একই প্রেম অন্যদের প্রতি যেন আমরা করতে পারি, সেই আদর্শ তিনি রেখে গেছেন। তার অনেক চরিত্র আছে কিন্তু এটা হবে একমাত্র চরিত্র যেটা তিনি তার সৃষ্টির কাছে মানুষের কাছে শেয়ার করেছেন, অর্থাৎ মানুষও সেই শক্তিটা যাতে পেতে পারে। ঈশ্বরের অনেক শক্তি, আশ্চর্য ক্ষমতার কথা, আশ্চর্য গুণের কথা আমরা বিগত আমাদের আলোচনাগুলোতে আমরা করেছি, অনেকগুলো ক্ষমতা যেটা ঈশ্বর মানুষকে শেয়ার করেননি, যেমন অমনিপ্রেজেন্ট, অমনিপটেন্ট, এই সমস্ত ক্ষমতাগুলো, অমনিশিয়েন্ট, সব জানতা, সব জায়গায় উপস্থিত, তিনি সর্বশক্তিমান, এই সমস্ত গুণগুলো তিনি মানুষকে শেয়ার করেননি। আমরা একসঙ্গে সর্বস্থানে বিরাজ করতে পারি না, এই ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি। কিন্তু ঈশ্বর মানুষকে যে ক্ষমতাটা, যে গুণটা, তার চরিত্রটা তিনি আমাদের মাঝে প্রকাশ করেছেন, আর সেটা যখন তিন অধ্যায় ১৬ পদে আমরা পড়ব।
কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়।
সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঈশ্বরের প্রেম, ঈশ্বরের প্রেম আর ঈশ্বরের যে পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তিনি দান করেছেন, দান করেছেন মানে সেই পুত্র তার জীবন দান করেছেন, অর্থাৎ আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, আমাদের জন্য তিনি ক্রুশীয় মৃত্যুবরণ, সবচেয়ে নিকৃষ্টতম মৃত্যু সেই সময় ছিল ক্রুশে যাদেরকে হত করা হতো, ক্রুশে যাদেরকে টাঙানো হতো, সেটা ছিল সবচেয়ে কঠোর এবং কঠিন সাজা, এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই সাজাটা আমাদের জন্য তিনি নিলেন, আর সেটার অর্থ হচ্ছে তিনি পুত্রকে দান করে দিলেন, যেন আমরা দেখতে পাই তার উদ্দেশ্য ছিল যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। সো এটা ছিল ঈশ্বরের প্রেমের একমাত্র উদ্দেশ্য, একমাত্র প্রেমের উদ্দেশ্য যেন মানুষ বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়, যেন যে জীবন কখনো বিনষ্ট হবে না, যে জীবন কখনো শেষ হবে না, এমন জীবনের জন্যই ঈশ্বর তার প্রিয় পুত্র, একজাত পুত্রকে তিনি দান করলেন। আর সেই বিষয় আমরা দেখতে পাই যে আমরা ঈশ্বরকে প্রথমে ভালোবাসি নাই, কিন্তু ঈশ্বরই আমাদের প্রথম ভালোবেসেছেন, কারণ আমরা জানি না ঈশ্বরের প্রেম, কিন্তু ঈশ্বর তার প্রেম আমাদের প্রতি প্রদর্শন করেছেন। আমরা রোমীয় ৫ অধ্যায় ৮ পদ আমরা দেখব, রোমীয় ৫ অধ্যায় ৮ পদের মধ্যে আমরা সেই জিনিসটা দেখব।
কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন।
আমরা যখন পাপী ছিলাম, আমরা যখন অন্ধকারে ছিলাম, আমরা যখন একটা অজানা, একটা অনির্দিষ্ট নিশ্চয়তা বা অনির্দিষ্ট সময় বা অনির্দিষ্ট গন্তব্যের দিকে আমরা ধাবিত হচ্ছিলাম, ঠিক সেই সময় ঈশ্বর তার আমাদের প্রতি তার নিজের প্রেম প্রদর্শন করলেন। প্রভু যীশু খ্রিস্ট কি করলেন? আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। সো সেই প্রাণের বিনিময়ে আজকে আমরা বলতে পারি আমরা অনন্ত জীবন পেয়েছি, আমরা বিনষ্ট হব না। পৃথিবীর মধ্যে এখনো যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেনি, তারা সেই অনির্দিষ্ট গন্তব্যের প্রতি দিকে ধাবিত হচ্ছে, তারা জানে না যে তাদের শেষ গন্তব্যস্থল কোথায়, অনির্দিষ্ট, তারা নিশ্চিত না, অনিশ্চিত, অনিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু যারা প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করে তাদের ভবিষ্যৎ নিশ্চিত, কারণ প্রভু সেই নিশ্চয়তা তিনি আমাদেরকে দান করলেন, যেন আমরা তার প্রিয় পুত্রের মধ্যে দিয়ে সেই নিশ্চয়তা আমরা লাভ করতে পারি। কারণ প্রভু যীশু খ্রিস্ট যখন ১৪ অধ্যায়ের মধ্যে, যখন ১৪ অধ্যায়ের মধ্যে তিনি বলেছেন, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো, আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি, আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকতে পারো, আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। এই হচ্ছে নিশ্চয়তা, এবং এই নিশ্চয়তা তাদের জন্য যারা প্রভু যীশু খ্রিস্টের উপরে তাদের বিশ্বাস, কারণ এখানে লেখা আছে যে কেহ তাহাতে বিশ্বাস করে, যখন তিন অধ্যায় ১৬ পদ, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আর সেই অনন্ত জীবন এটাই হচ্ছে সেই নিশ্চিত জীবন, যে জীবনের কোন পরিসমাপ্তি নাই, যে জীবনের কোন শেষ নাই। সুতরাং আমরা দেখতে পাই যে প্রভু ঈশ্বর তিনি আমাদের প্রতি তিনি তার ভালোবাসা দেখালেন, তিনি তার জীবন দিলেন। প্রথম যখন তিন অধ্যায় ১৬ পদের মধ্যে আমরা দেখতে পাই তিনি আমাদের নিমিত্তে আপন প্রাণ দিলেন, ইহাতে আমরা প্রেম জ্ঞাত হইয়াছি এবং আমরাও ভ্রাতাদের নিমিত্ত আপন আপন প্রাণ দিতে বাধ্য। সো প্রভু যীশু খ্রিস্ট, আমরা রোমীয় ৫ ৮ পদের মধ্যে আমরা দেখলাম যে খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন, এবং তিনি আজকে আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন প্রথম যখন তিন অধ্যায় ১৬ পদের মধ্যে, যে তিনিও আমাদের জন্য প্রাণ দিলেন যেন আমরাও ভ্রাতাদের নিমিত্ত আপন আপন প্রাণ দিতে বাধ্য হই। আর এই যে আমাদের প্রতিও যে প্রাণ দেওয়ার কথা বলছেন, অর্থাৎ আমরা যেন ভালোবাসার মধ্যে দিয়ে আমাদের ত্যাগ স্বীকার, আমাদের জীবনের মধ্যে দিয়ে আমরা অন্যের প্রতি সেই ভালোবাসা দেখাতে পারি। আজকের পৃথিবীতে যারা বাইবেল বিশ্বাস করে, যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, তারা যে ভালোবাসা অন্যকে দেখাতে পারে, এরূপ ভালোবাসা আসলে আর কেউ কখনো দেখাতে পারে না। কারণ এই ভালোবাসা আমরা খ্রিস্টের কাছ থেকে, প্রভু যীশুর কাছ থেকে আমরা পেয়েছি, যে ভালোবাসা আমাদেরকে তিনি আদেশ দিয়েছেন যেন আমরা আমরা কি করতে পারি, ভ্রাতাদের জন্য, ভ্রাতাদের নিমিত্ত আপন প্রাণ। অর্থাৎ এই আপন প্রাণ মানে আমাদেরকে এই এই মুহূর্তে ক্রুশের উপর মরতে হবে না, কিন্তু আমাদের জীবন দিয়ে, আমাদের চিন্তা চেতনা দিয়ে আমরা যেন ভাইকে ঈশ্বর যেমন ভালোবাসছেন আমরাও যেন ঠিক তদ্রূপ আমরা ভালোবাসতে পারি। এবং সেটা আমরা বাইবেলের মধ্যে যখন ১৩ অধ্যায় ৩৪ পদের মধ্যে আমরা দেখব, যখন ১৩ অধ্যায় ৩৪ পদের মধ্যে সেখানে লেখা রয়েছে, আর সেটা আমরা পড়ব,
এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো, আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। আমেন,
আমেন। এখানে আমরা দেখতে পাই যে কি বলা হচ্ছে, যে তোমরা পরস্পর প্রেম করো প্রথম বলেছেন, আর সেটা কি নূতন আজ্ঞা, এটা প্রভু যীশু খ্রিস্টের একটি আজ্ঞা, তিনি আমাদের আজ্ঞা দিয়েছেন, আদেশ দিয়েছেন যেন আমরা পরস্পর প্রেম করি। আসলে পরস্পর প্রেম করা কিন্তু এত সহজ নয়, এবং তিনি বলেছেন যে যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি, তাহলে খ্রিস্ট আমাদের প্রথম প্রেম করেছেন। আমরা রোমীয় ৫ ৮ পদের মধ্যে সেটা দেখেছি যে খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। আমরা যখন পাপী ছিলাম, আমরা যখন যীশুকে চিনি না, আমরা যখন খ্রিস্টকে চিনি না, তখন তিনি আমাদের নিমিত্ত প্রাণ দিলেন এবং ভালোবাসা দেখালেন, এবং সেটাই এখানে রিপিট করা হচ্ছে যে আমি যেমন তোমাদিগকে প্রেম করলাম তেমনি তোমরাও পরস্পরকে প্রেম করো। তারপরে তিনি এই কথা বলেছেন, তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। তবে তাহাতেই তোমরা সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। তাহলে আমরা যেটা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্টের শিষ্য না হলে কেউ এই প্রেম দেখাতে পারে না, কারণ প্রেম জগতের প্রত্যেকটি মানুষের মধ্যেই প্রেম আছে। প্রেমের তো অনেক পার্থক্য আছে না, প্রেমের অনেক পার্থক্য আছে, জগতের প্রত্যেকটি মানুষের মধ্যে প্রেম আছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের যে প্রেম এবং মানুষের মধ্যে যে প্রেম, সেই প্রেমের মধ্যে অনেক পার্থক্য আছে। যে ঈশ্বরীয় প্রেম, যেটাকে আমরা আগাপে লাভ বলি বা লাভ অব গড, ঈশ্বরের ভালোবাসা, লাভ অব গড, যেটাকে আগাপে লাভ বলা হয়, যে লাভের আরেকটা ইংরেজি শব্দ হচ্ছে আনকন্ডিশনাল লাভ, যে ভালোবাসার পিছনে কোনো শর্ত থাকে না, যে ভালোবাসা কোনো উদ্দেশ্যমূলক নয়। আজকে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় অনেকে ভালোবাসা দেখাই, কিন্তু কিন্তু কি ভালোবাসা দেখাই আমরা, কিন্তু
পেছনে একটা কিছু আছে।
সব জায়গায় আমরা দেখতে পাই যে ভালোবাসার পিছনে একটি উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্য হচ্ছে যে আমার কোন স্বার্থসিদ্ধি। যেমন অনেক সময় দেখা যায় যে কোন কর্মচারী অফিসারকে গিফট দেয়, এবং তার উদ্দেশ্য কি, যেন তার কাছ থেকে কিছু সুযোগ সুবিধা লাভ করার জন্যই কর্মচারী বসকে উপহার দেয়, এবং সেই উপহারের মধ্যে দিয়ে সে একটা সুযোগ নেয়। কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে কি কেউ উপহার দিয়ে সেই সুযোগ নিতে পারে না? প্রভু যীশু খ্রিস্ট তিনি মানুষের কাছ থেকে কোনো উপহার নেননি, আর সেটাই আমরা রোমীয় পাঁচের আট পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি আগেই আমাদেরকে ভালোবাসলেন এবং উপহার দিয়ে দিলেন, যেটা যখন তিন অধ্যায় ১৬ পদে আমরা দেখতে পাই যে কারণ ঈশ্বর জগৎ কেমন প্রেম করলেন যে আপনার এক যত পুত্রকে দান করলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এটা প্রভু যীশু খ্রিস্ট অর্থাৎ ঈশ্বর সৃষ্টির প্রথমেই তিনি এই নিঃশর্ত ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ তিনি দিয়ে গেছেন। এখন মানুষের শর্তহীন ভালোবাসা, যে ভালোবাসা কখনো মানে শেষ হয় না, শর্তহীন ভালোবাসা, আমরা আরেকটি পদ দেখব যে আমরা কি ঈশ্বরের প্রেম কি দেখতে পাচ্ছি, বা আমরা কি সেই প্রেম জানি। আমরা প্রথম যখন ৪ অধ্যায় ১০ পদ আমরা যদি পড়ি, সেখানে আমরা সেই জিনিসটা আমরা দেখতে পাব।
ইহাতেই প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদিগকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। আর ঈশ্বরের যে প্রেম আমাদিগতে আছে তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম, আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকে। আমেন,
আমেন। সো এখানে আমরা সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে প্রেমের যে বৈশিষ্ট্য আমরা সেখানে দেখতে পাই যে আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদেরকে প্রেম করিলেন, আগেই প্রেম করলেন, তিনি আগে প্রেম করলেন এবং আপন পুত্রকে পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করলেন। সো ঈশ্বর ঈশ্বর আমাদেরকে আগেই প্রেম করলেন, তিনি আমাদিগকে প্রেম করিলেন, আপন পুত্রকে পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। ঈশ্বর প্রেম, এটাই হচ্ছে আগাপে লাভ, ঈশ্বর প্রেম। আর যে প্রেমে থাকে সে ঈশ্বরে থাকে, ঈশ্বর তাহাতে থাকেন। সো আমরা যদি ঈশ্বরীয় প্রেমে অবস্থান করি, তাহলে ঈশ্বর আমাদিগতে অবস্থান করেন। সো ঈশ্বরের প্রেম যদি আমরা এক্সারসাইজ করতে না পারি, তাহলে আমরা সেই প্রভু যীশু খ্রিস্টের শিষ্য হইতে পারি না, যেটা আমরা যখন ১৩ অধ্যায় ৩৫ পদের মধ্যে আমরা দেখেছি যে আমরা যদি ঈশ্বরের প্রেম এক্সারসাইজ করি, তাহাতেই বুঝিতে পারিব যে আমরা
তাহার শিষ্য,
আমরা তাহার শিষ্য, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। সো নিঃশর্ত প্রেম, আমরা একটা লুক পুনরোদ্ধার মধ্যে, লুক পুনরোদ্ধার মধ্যে একটি নিঃস্বার্থ প্রেমের একটা দৃষ্টান্ত আছে সেখানে। বাবার দুই ছেলে ছিল এবং সেই ছেলেদের মধ্যে দুইজন দুই রকম মানে লোক ছিল, একজন কনিষ্ঠ পুত্র আর একজন জ্যেষ্ঠ পুত্র। সো কনিষ্ঠ পুত্রের প্রতি, কনিষ্ঠ পুত্র ধন ভাগ করে নিয়ে যাওয়ার জন্য, আমরা যদি লুক পনেরো অধ্যায় ১১ পদ থেকে আমরা দেখি, ১১ পদ থেকে একেবারে শেষ পর্যন্ত ৩২ পদ পর্যন্ত যদি আমরা পড়ি, আমরা সেখানে সেই ঈশ্বরের নিঃস্বার্থ প্রেমের একটা দৃষ্টান্ত এটা প্রভু যীশু খ্রিস্ট দিলেন, যে যদিও ছোট ছেলে তার বাবার সমস্ত স্টেট, সমস্ত সম্পত্তি অর্ধেক নিয়ে গেল, যদিও সে সেটা সবকিছু বিনষ্ট করল, উড়িয়ে দিল, তারপরেও সে যখন অনুতপ্ত হয়ে বাবার কাছে ফিরে আসলো, তখন বাবা বলে নাই, কেন তোমাকে তুমি আবার আসছো, তোমাকে আমি আর গ্রহণ করব না। বাবা কি করল, দুহাত ছড়িয়ে দিয়ে কি বলছেন, পরে তিনি উঠিয়া আপন পিতার নিকটে আসিল, সে দূর হইতে থাকিতে তাহার পিতা তাহাকে দেখিতে পাইল ও করুণাবিষ্ট হইলেন, আর দৌড়িয়া গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে থাকিলেন। তখন পুত্র তাহাকে কহিল, পিত, স্বর্গের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই। কিন্তু পিতা আপন দাসদিগকে বলিলেন, শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড়খানি আনো আর তাহাকে পরাইয়া দাও, এবং ইহার হাতে অঙ্গুরি দাও ও পায়ে পাদুকা দাও, হৃষ্টপুষ্ট বাছুরটি আনিয়া মারো, আমরা ভোজন করিয়া আমোদ প্রমোদ করি, কারণ আমার এই পুত্র মরিয়া গিয়াছিল এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল এখন পাওয়া গেল, তাহাতে তাহারা আমোদ প্রমোদ করিতে লাগিল। সো এখানেই আমরা দেখতে পাই সেই পিতার
ভালোবাসা,
সেই ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ প্রেম। আজকে যে ভালোবাসা, অনেক ভালোবাসা আমাদের আছে, সেই ভালোবাসার মধ্যে অনেক রকম পার্থক্য আমরা দেখতে পাই। ঈশ্বর আমাদের ভালোবাসেন, যেটাকে আনকন্ডিশনাল লাভ বা নিঃস্বার্থ ভালোবাসা বলে। ভালোবাসার অনেক, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কাউকে কাউকে না ভালোবাসে,
কিছু না কিছু ভালোবাসে,
কিছু না কিছু তারা ভালোবাসে। যেমন আমরা যদি বলি মানে একটা ভালোবাসার নাম হচ্ছে, গ্রিক শব্দ হচ্ছে লোডাস, লোডাস এটাকে বলে প্লেফুল লাভ, অর্থাৎ আমরা যখন মানে ভালোবাসি, কোন খেলাধুলা করি, কোনো কিছু, যেমন গতকালকে ৩১ অক্টোবর অনেকে কি করছে, একটা প্লেফুল, অর্থাৎ তারা হ্যালোইনের এদিক সেদিক আনুষ্ঠানিকভাবে তারা পালন করেছে, তারা অনেক লাফালাফি করেছে, আনন্দ করেছে, ফুর্তি করেছে। এই যে আনন্দ ফুর্তি, এই আনন্দ ফুর্তি এটাই হচ্ছে লোডাস, এটাও একটা ভালোবাসা, যে প্লেফুল মানে একজন খেলোয়াড়কে ভালোবাসা, একজন নায়ককে ভালোবাসা, হ্যাঁ আমি তাকে ভালোবাসি, এটা হচ্ছে তার জন্য এই ভালোবাসা, লোডাস ভালোবাসা। এই ভালোবাসা পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই আছে, এখানে প্রভু যীশু খ্রিস্টের শিষ্য যারা না তাদেরও এটা আছে। আর একটা ভালোবাসা আছে স্টর্গে, স্টর্গে ভালোবাসা, লাভ টুয়ার্ডস চাইল্ড, ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা। এই ভালোবাসাও জগতের প্রত্যেকটি মানুষ, ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে প্রত্যেকটি মানুষের এই স্টর্গে লাভটা আছে, অর্থাৎ ছেলে মেয়েদেরকে ভালোবাসে তারা সবাই। একজন ডাকাত সেও, একজন সন্ত্রাসী সেও তার সন্তানকে কি করে, ভালোবাসে। একজন সন্ত্রাসী সে অন্য ১০ জনকে মারবে, কিন্তু তার ছেলে মেয়েদেরকে সে ভালোবাসে। এই ভালোবাসা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। এবং আর একটা ভালোবাসা আছে, যেমন যেটাকে বলে প্র্যাগমা, প্র্যাগমা লাভ। প্র্যাগমা লাভ হচ্ছে যে ভালোবাসাটা আমরা কাদেরকে দেখাই, যেমন দীর্ঘস্থায়ী, প্র্যাগমা লাভ মিন্স লং স্ট্যান্ডিং লাভ, লং স্ট্যান্ডিং লাভ। এটা হতে পারে দুইজন বন্ধুর মধ্যে হতে পারে, দুইজন প্রতিবেশীর মধ্যেও হতে পারে, লং স্ট্যান্ডিং লাভ। অথবা দুইজন পার্টনার, কেমন দুইজন পার্টনার ব্যবসা করছে, একজন আরেকজনকে 100 times বিলিভ করে, বিশ্বাস করে এবং একে অন্যকে ভালোবাসে। সো এই যে লং স্ট্যান্ডিং লাভ বা প্রেগমা লাভ, এটাও যিশুর শিষ্য যারা না তাদেরও এই লং স্ট্যান্ডিং বা প্রেগমা লাভটা আছে। আরেকটা হচ্ছে যে ভালোবাসা, সে ভালোবাসা হচ্ছে সবচেয়ে বেশি এবং প্রত্যেকটি মানুষের, আর সেটা হচ্ছে ফিলোটিয়া লাভ মিন্স লাভ টু সেলফ, লাভ টু দ্য সেলফ, অর্থাৎ নিজের প্রতি ভালোবাসা, নিজের দেহের প্রতি ভালোবাসা, এটা হচ্ছে সবচেয়ে বেশি। লাভ ইউর সেলফ, নিজেকে ভালোবাসা। যেমন আমেরিকার মধ্যে একটা কথা আছে, কোন বাড়িতে গেলে, কোথাও গেলে, হেল্প ইউর সেলফ, গ্যাস স্টেশনে তেল ভরতে গেলে হেল্প ইউর সেলফ, রেস্টুরেন্টে বা কোনো আমরা বাফে কোন রেস্টুরেন্টে গেলে হেল্প ইউর সেলফ, অর্থাৎ নিজেরটা নিজে করে খাও, নিজেকে নিজে ভালোবাসো। আর এটা হচ্ছে লাভ টু দ্য সেলফ, অর্থাৎ নিজেকে ভালোবাসা। এই ভালোবাসাটা এমন শক্ত যে এখানে ঈশ্বরের ভালোবাসা হোক এবং স্বামী স্ত্রীর ভালোবাসা হোক, স্বামী স্ত্রীর ভালোবাসার থেকেও এইটা অনেক সময় বেশি। কেমন সবাই নিজেকে ভালোবাসে, নিজেকে সবাই ভালোবাসে। কিন্তু যদি আমরা আরেকটা ভালোবাসা বলি যেটা এরস, এরস ভালোবাসা, আর সেটা হচ্ছে লাভ অব বডি, দেহের দৈহিক ভালোবাসা। আর এটা হচ্ছে এই এরস, এটা বিশেষ করে বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এদের মধ্যে যে ভালোবাসাটা থাকে এটাকে বলা হয় এরস লাভ। এটাও জগতের প্রত্যেকটি মানুষেরই আছে, এই এরস লাভটা সবার মধ্যে আছে। আরেকটা ফিলিয়া লাভ আছে, ফিলিয়া লাভ, এটা হচ্ছে যেমন ভাই বোনের মধ্যে ভালোবাসা, ভাইকে ভালোবাসা, বোনকে ভালোবাসা, এই যে ভাইকে ভালোবাসা, বোনকে ভালোবাসা, ফ্যামিলি লাভ, এই ফিলিয়া লাভ, এটাও জগতের প্রত্যেকটি মানুষের আছে। কিন্তু যে লাভটা সাধারণত আমরা দেখতে পাই না, যে লাভটা শুধু একটি দলের মধ্যে সীমাবদ্ধ, একটি গ্রুপের মধ্যে, আর সেটা হচ্ছে আগাপে লাভ। যে লাভটা একটু আগে আমরা যখন 13:34 এবং 35 পদের মধ্যে আমরা দেখেছি, এবং সেই সত্যিকার ভাবে আমরা দেখতে পাবো যে আগাপে লাভের অর্থ কি। আগাপে লাভের অর্থ হচ্ছে এই, প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, প্রেম ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, প্রেম গর্ব করে না, প্রেম অশিষ্টাচার করে না, প্রেম স্বার্থ চেষ্টা করে না, প্রেম রাগিয়ে ওঠে না, প্রেম অপকার গণনা করে না, প্রেম অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু প্রেম সত্যের সহিত আনন্দ করে, সকলই বহন করে, সকলই বিশ্বাস করে, সকলই প্রত্যাশা করে, সকলই ধৈর্যপূর্বক সহ্য করে। এইটা হচ্ছে ট্রু লাভ বা প্রভু যীশু খ্রিস্টের আগাপে লাভ বা লাভ অব গড। কারণ ঈশ্বরের যে লাভ, যে বিশিষ্ট চরিত্র, যে মৌলিক গুণাবলী বা মৌলিক চরিত্র যেটা, আর সেটা এই যখন প্রথম করন্থীয় 13:4-7 মধ্যে আমরা এই জিনিসটা দেখতে পাই। সো আমাদের মধ্যে কি সত্যিকার ভাবে ঈশ্বরীয় প্রেম, আগাপে লাভ কি আছে? আমাদের মধ্যে অন্যান্য সব লাভ গুলো আছে, আমাদের মধ্যে এরস আছে, আমাদের মধ্যে ফিলিয়া লাভ আছে, আমাদের মধ্যে স্টর্গে লাভ আছে, লোডাস লাভ আছে, প্রাগমা লাভ আছে, আমাদের মধ্যে ফেলোচিয়া লাভ আছে, প্রত্যেকটা লাভ আমাদের মধ্যে আছে। কিন্তু যে লাভের কথা, আগাপে লাভের কথা আজকের লেসনে আমরা আলোচনা করছি, আর সেটা হচ্ছে এমন ভালোবাসা আছে যে আমরা কাউকে ঈর্ষা করি না। যখন আমরা কোন একটা ভালো কাজ করি, তখন যারা আমাদেরকে ভালোবাসে না তারা কি করে?
তারা ঈর্ষা করে,
ঈর্ষা করে, তারা হিংসা করে।
যখন আপনি ভালো কিছু একটা করেন তখন অন্যরা হিংসা করে। যদি আপনার একটা ভালো গাড়ি থাকে, আপনার একটা সুন্দর বাড়ি থাকে, লোকেরা অন্যরা হিংসা করে। তাইলে এইটা খ্রিস্টানদের মধ্যেও এই জিনিসটা দেখা যায়, ট্রু ল্যাক অফ ট্রু লাভ, ল্যাক অফ আগাপে লাভ, ল্যাক অফ আনকন্ডিশনাল লাভ,
খ্রিস্টের ভালোবাসা।
খ্রিস্টের ভালোবাসা আমরা যখন ১৩ অধ্যায় ৩৫ পদের মধ্যে যদি আমরা দেখি যে সেই লাভ, প্রভু যীশু খ্রিস্ট ৩৫ পদ তিনি ৩৪ মধ্যে বলেছেন যে আমি যেমন তোমাদের ভালোবেসেছি তেমনি তোমরাও পরস্পরকে ভালোবাসো। সো যে স্বার্থহীন ভালোবাসা প্রভু আমাদের প্রতি করেছেন, সেই স্বার্থহীন ভালোবাসা কি আমরা অন্যদের কাছে দেখাতে পারি? আমরা কি অন্যদের কাছে দেখাতে পারি সেই স্বার্থহীন ভালোবাসা? আমরা দেখাতে পারি না, কারণ বাইবেলে লেখা আছে ভালোবাসা। ভালোবাসা আমাদেরকে কি করে? আমরা আরেকটি বাইবেল পদ দেখি যে ভালোবাসা আমাদেরকে কি করে। রোমীয় ৮ অধ্যায় ৩৮-৩৯ পদ আমরা পড়ব।
কেননা আমি নিশ্চয় জানি কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীরস্থান, কি অন্য কোন সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু যীশুখ্রিস্টতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। আমেন।
সো আমরা এখানে কি দেখতে পাই? ঈশ্বরের প্রেম হইতে আমাদেরকে কিছুই, কেহই পৃথক করিতে
পারবে না,
পারবে না, কিছুই পারবে না, কেহই পারবে না। সো ঈশ্বরের প্রেম হইতে আমাদেরকে কি কেউ পৃথক করতে পারবে? এর সাথে আমরা একটা বাইবেল পদ বার করব, প্রথম পিতর ৪ অধ্যায় ৮ পদ। প্রথম পিতর ৪ অধ্যায় ৮ এবং ৯ পদ আমরা ইচ্ছা করলে ৭ পদ থেকে পড়ব। প্রথম পিতর ৪ অধ্যায়, প্রথম পিতর ৪ অধ্যায় আমরা ৭ পদ থেকে পড়ব। সেখানে আমাদের কি লেখা রয়েছে? আমি আমি পাঠ করছি প্রথম পিতর ৪ অধ্যায় ৭ পদ থেকে। কিন্তু সকল বিষয়ের পরিণাম সন্নিকট, অতএব সংযমশীল হও এবং প্রার্থনার নিমিত্ত প্রবুদ্ধ থাকো, সর্বাপেক্ষা পরস্পর একাগ্র ভাবে প্রেম করো, কেননা প্রেম পাপরাশি আচ্ছাদন করে। প্রেম পাপরাশি আচ্ছাদন করে, এটা হচ্ছে খ্রিস্টের প্রেম। অর্থাৎ প্রেম পাপরাশি আচ্ছাদন করে। লাভ কভার্স মাল্টিটিউড অফ সিনস, লাভ কভার্স মাল্টিটিউড অফ সিনস, অর্থাৎ পাপ, সরি, ভালোবাসা অনেক পাপ ঢেকে রাখে। এখানে যদিও বাইবেলের ভাষায় একটু ভিন্ন রকম লেখা আছে যে প্রেম পাপরাশি আচ্ছাদন করে। সো আচ্ছাদন বাংলাটা যদি আমরা এইভাবে বলি যে প্রেম ভালোবাসা অনেক পাপ ঢেকে রাখে, অনেক দোষ ঢেকে রাখে। সো আমরা যদি সত্যিকার ভাবে ভালোবাসি তাহলে আমাদের কাছে দোষটা বড় হয় না। যেমন আমরা একটু আগে লুক ১৫ অধ্যায় ১১ পদ থেকে আমরা যে গল্পটার কথা বলেছি, ঘটনাটার কথা, যে পিতার প্রেম, নিঃস্বার্থ প্রেম, সেই ছেলে দোষ করে তার বাবার কাছ থেকে ঝগড়া করে টাকা পয়সা নিয়ে চলে গেল, আবার ফিরে আসছে, আর বাবা তাকে নিঃস্বার্থভাবে বুকে আলিঙ্গন করে তাকে জড়িয়ে ধরে তার জন্য, কিন্তু বাবা তো তার দোষ বলে নাই, তোমার এই দোষ বা তুমি এই অন্যায় করেছো, অন্যায় করেছো, তুমি আমার বাড়িতে আর আসবা না। জাগতিকভাবে অনেক পিতারা সেটা করে, জাগতিকভাবে অনেক পিতারা সেটা করে, আর সেটা ঈশ্বরীয় প্রেম না, স্বর্গস্থ পিতার প্রেম না। স্বর্গস্থ পিতার দৃষ্টান্ত হচ্ছে এইটা যে ছেলে এত অন্যায় করছে, এত অপরাধ করছে, তারপরেও সে যখন অনুতাপ করে, অনুতপ্ত হয়ে বাবার কাছে ফিরে আসছে, তখন বাবা আর তার কোন দোষ ধরেন নাই। সমস্ত মাল্টিটিউড অফ সিনস অফ হিজ সান ইজ ফর গিভেন, ক্ষমা করে দেওয়া হল, ইজ কভার্ড, ঢাকে নেওয়া হল, ঢাকা হয়ে গেল। ভাই বোনেরা, আর সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, যে প্রভু যীশু খ্রিস্টের যে নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা,
কোনো কিছু আমাদেরকে পৃথক করতে পারবে না।
শেষে যেটা বলা হচ্ছে যে কিছুই আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টেতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে পৃথক করিতে পারিবে না, কোনো কিছুই আমাদেরকে পৃথক করিতে পারিবে না। এটা কি সম্ভব? আমরা দেখি যে ঈশ্বরের বাধ্য থাকতে হইলে মানে আমাদের নিজেদের স্বার্থ আমরা ত্যাগ করে, ত্যাগ না করে বা ঈশ্বরকে ত্যাগ করে আমরা আমাদের স্বার্থ রক্ষা করি। যেমন অনেকে একটা কথা বলে যে জানবাসান ফরজ, জানবাসান ফরজ, অর্থাৎ মিথ্যা বলো যাই বলো না কেন সবকিছু, সব অন্যায় অন্যায়কে অন্যায়ের পক্ষে গিয়া হইলেও নিজের জীবন বাঁচান, এটা হচ্ছে জানবাসান ফরজ। অর্থাৎ নিজের জীবনকে রক্ষা করার জন্য আমাদের যা কিছু আছে সবকিছু আমরা বিলিয়ে দিতে পারি ঈশ্বরের প্রেম। এবং এইটার একটা রিফ্লেকশন আমরা দেখতে পাই যাকোব 5:11 পদ,
দেখো যাহারা স্থির রহিয়াছে তাহাদিগকে আমরা ধন্য বলি, তোমরা ইয়োবের ধৈর্যের কথা শুনিয়াছ, প্রভুর পরিণামও দেখিয়াছ, ফলত প্রভু স্নেহপূর্ণ ও দয়াময়।
আমেন। সো আমরা এখানে ইয়োবের জীবনে, ইয়োবের জীবনে ইয়োব ঈশ্বরকে এত ভালোবাসতেন, যদি আমরা ইয়োব 1:1 পড়ি বা 2 পড়ি আমরা দেখতে পাই যে সে ঈশ্বরকে এত বেশি ভালোবাসত, এত বেশি যে কোন মানে সে ছিল, তার ঈশ্বরের উপর বিশ্বাস ছিল খুবই খাঁটি, খুবই খাঁটি, যা কখনো মানুষ তুলনা করতে পারে না। ইয়োব ঈশ্বরকে এত বেশি ভালোবাসতেন এবং সেই ইয়োবের জীবনে এত দুঃখ কষ্ট, এত জ্বালা যন্ত্রণা, তার নিজের শরীরের উপর রোগ, তার সন্তানদের মৃত্যু, তার সয় সম্পত্তি সমস্ত কিছু লুটপাট হয়ে যাওয়া, তারপরেও ঈশ্বর প্রতি, ঈশ্বরের প্রতি তার ভালোবাসা পৃথক হয়নি। সে তার স্ত্রী পর্যন্ত বলছে যে তুমি একটা মূঢ়, স্বামী স্ত্রীকে বলছে তুমি একটা মূঢ় স্ত্রী লোক। কেন মূঢ় বলছে? কারণ স্ত্রী বলেছিল যে তোমার ঈশ্বরকে তুমি জলাঞ্জলি দাও, তোমার ঈশ্বরকে তুমি জলাঞ্জলি দাও, পরিত্যাগ করো। আর ঈশ্বরকে যারা ভালোবাসে, এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা কি সবসময় ঈশ্বর কাছ থেকে আশীর্বাদই পাবি, অভিশাপ কি পাবো না? আমাদের সুখ দুঃখ যদি আমাদের জীবনে আলো এবং অন্ধকার না থাকে, তবে আমরা আলোর অর্থ বুঝতে পারবো না এবং অন্ধকারের অর্থ বুঝতে পারবো না। সো আলো এবং অন্ধকার, সুখ এবং দুঃখ দুটো আমাদের জীবনে অঙ্গাঙ্গী ভাবে জড়িত আছে, বিধাই আমরা একটার সুখ অন্যটার দুঃখ, একটার সুখ অন্যটার দুঃখ আমরা অনুভব করতে
পারি,
বুঝতে পারি যে পার্থক্য, আলো এবং অন্ধকারের পার্থক্য। সো আমরা এই পার্থক্য বুঝে আলোর যে সুখ, দিনের যে সুখ, সেটা আমরা অনুধাবন করতে পারবো যখন আমরা প্রভু যেটা যখন 14:1-3 পদের মধ্যে প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদেরকে নিয়ে যাবেন, আমরা যেন তিনি যেখানে থাকেন সেখানেও থাকতে পারি, এবং সেখানে যখন আমরা থাকব তখন আমরা সব সময় সেই আলোতে থাকব। তাই আমরা অন্ধকারের মধ্যে জীবনযাপন, অন্ধকার আমাদের জীবনে আসলেও আমরা যখন আলোর দিকে দৃষ্টিপাত করি তখন অন্ধকারকে আমাদের কি করতে হবে? দূরীভূত করতে হবে, অন্ধকার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আর সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। এবং তিনি প্রথম যোহন 3:3 মধ্যে, প্রথম যোহন 3:3 যদি আমরা দেখি, প্রথম যোহন 3:3 মধ্যে সম্পূর্ণটা সেখানে লেখা আছে, দেখো পিতা ঈশ্বর তোমাদিগকে কত ভালোবাসেন যে তিনি আমাদের সন্তান বলে ডাকেন, তিনি আমাদের সন্তান বলে ডাকেন। প্রথম যোহন 3:3 থেকে যদি আমরা বার করি, সেখানে আমাদের ভালোবাসা, সেখানে সত্যিকার ভাবে আমাদের ভালোবাসার যে অর্থ সেটা লেখা আছে, দেখো পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন, কেমন প্রেম, অর্থাৎ কত মহৎ প্রেম তিনি আমাদের প্রতি প্রদর্শন করছেন। কারণ ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই। ঈশ্বর আমাদের কেন প্রেম করছেন? কারণ আমরা ঈশ্বরের সন্তান। যোহন এক অধ্যায় ১২ পদের মধ্যে লেখা আছে, তবে যতজন তাহাকে বিশ্বাস করিয়া তাহাকে গ্রহণ করিল তাদের প্রত্যেককে তিনি তার সন্তান হবার অধিকার দিলেন। এবং সেই সন্তানের কথা এখানে বলা হচ্ছে যে তিনি আমাদেরকে প্রেম করলেন কারণ আমরা ঈশ্বরের সন্তান আর আমরা তাহাই বটে। প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান এবং কি হইব তাহা এই পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব, অর্থাৎ ঈশ্বরের মতো করে আমরা হব। কারণ তিনি যেমন আছেন তাহাতে তেমনি দেখিতে পাইব। আর তাহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ। প্রভু যীশু খ্রিস্ট যেমন খাঁটি, আমরাও যদি তাহাতে অবস্থান করি তাহলে আমরাও সেইভাবে ঈশ্বরের খাঁটি হব। এখানে আমরা যোহন ১০ অধ্যায় এবং যোহন ১৫ অধ্যায়ের সাথে আমাদের সম্পৃক্ত এখানে রয়েছে যে আমরা যদি প্রভু যীশু খ্রিস্টের সাথে যুক্ত থাকি, অর্থাৎ তার খোয়ারের লোক হই। ১০ অধ্যায়ের মধ্যে আছে যে যারা তার খোয়ারের লোক, যারা তার গলার আওয়াজ শুনতে পারে, বুঝতে পারে, তারা তার খোয়ারে যায়। আর যারা তার স্বর চিনে না তারা তার খোয়ারে যায় না, অর্থাৎ তারা তার লোক নয়। যারা এবং যখন পুনরুদ্ধারের মধ্যে আছে যে কাণ্ডর সাথে যারা যুক্ত, অর্থাৎ যীশু খ্রিস্ট বলছেন আমি দ্রাক্ষালতা তোমরা শাখা প্রশাখা। যদি আমরা দ্রাক্ষালতার সাথে যুক্ত না থাকি তবে আমরা ফল, জীবনে ফল ধরতে পারি না। সো খ্রিস্টের সাথে যদি আমরা যুক্ত থাকি তবে আমরা ঈশ্বরের সেই প্রেম আমরা আমাদের জীবনে প্রকাশ করতে পারব। ঈশ্বরীয় প্রেম, ভালোবাসার প্রেম আমরা দেখাতে পারব। কারণ করুণা এবং দয়া, ক্ষমা, সকল কিছু তার মধ্যে রয়েছে। কারণ তিনি করুণাময়, তিনি দয়াতে পূর্ণ, তিনি কৃপাময়, তিনি দয়াবান, তিনি ক্ষমাবান, তিনি করুণাময়, তিনি আমাদের সমস্ত অপরাধ তিনি ক্ষমা করেন। কারণ সেই পিতার প্রেম আমরা সেখানে দেখতে পাচ্ছি সেই লুক ১৫ অধ্যায়ের মধ্যে, যে তিনি তার ছেলের সমস্ত পাপ ক্ষমা করেছেন এবং তাকে গ্রহণ করেছেন। আজকে যদি আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি এবং আমরা তার সন্তান হই তাহলে তিনিও আমাদেরকে তার সন্তান বলে তার খোয়ারে, অর্থাৎ তিনি যে প্রতিশ্রুতি করেছেন, অর্থাৎ নিঃশর্ত অঙ্গীকার, অঙ্গীকার মানে প্রতিজ্ঞা তিনি করেছেন যে তিনি আমাদেরকে নিয়ে যাবেন, যেন আমরা যেখানে থাকি তিনি যেখানে থাকেন আমরাও সেখানে থাকতে পারি। এটা হচ্ছে অঙ্গীকার। এবং সেই অঙ্গীকারের প্রতি যারা বিশ্বস্ত বা বিশ্বাস করে, আজকে যদি আমরা এই কথা বলি যে প্রভু আমরা তোমাকে বিশ্বাস করি কারণ তুমি তোমার প্রেম তুমি প্রকাশ করেছ, তোমাকে ধন্যবাদ দেই প্রভু। আমরা এই ছোট্ট প্রার্থনাটি করি, প্রভুর মহাপ্রেম আমরা গান করেছি, দেখো প্রেমের মহাসাগর। আর সেই মহাসাগরের প্রেম, মহাসাগরের মধ্যে যেমন সমস্ত কিছু হজম করা হয়, ঈশ্বরীয় ভালোবাসায় আমরা সকলে নিমজ্জিত হই। আসুন প্রার্থনা করি। ভালোবাসার ঈশ্বর, দয়াময় ঈশ্বর, আমরা তোমার প্রেমে আপ্লুত, তোমার প্রেমে আমরা নিমজ্জিত প্রভু গো। তুমি আমাদের প্রত্যেককে সেই প্রেম দান করো যে প্রেমের আদেশ তুমি দিয়েছ সেই যোহন ১৩ অধ্যায় ৩৪-৩৫ পদের মধ্যে, যে প্রেম তুমি করেছ আমরাও যেন পরস্পর পরস্পরকে প্রেম করি। আমরা প্রথম পিতরের মধ্যে আমরা দেখেছি ৪ অধ্যায় ৮ পদের মধ্যে যে প্রেম অনেক পাপ রাশিকে ঢেকে ফেলে। প্রভু তুমি আমাদেরকে সেই প্রেম দাও যেন আমরা ভ্রাতাদের, ভগ্নীদের, ভাই বোনের দোষ না ধরি কিন্তু ক্ষমা করি। সেই ক্ষমাসুলভ মনোভাব তুমি আমাদের দাও। আমরা পড়েছি প্রথম করন্থীয় ১৩ অধ্যায় ৪ পদ থেকে, প্রেম যে চির মধুর, প্রেম যে চির মহিমাময়, প্রেম যে ঈর্ষা করে না, প্রেম রাগিয়ে ওঠে না, প্রেম অপকার গণনা করে না, প্রেম অন্যের দুঃখে আনন্দ করে না কিন্তু অন্যের দুঃখে দুঃখিত হয়, অন্যের শোকে শোকান্বিত হয়। এবং প্রেম সকলই সহ্য করে, সকলই বহন করে। প্রভু তুমি সেই প্রেম আমাদের প্রত্যেকের জীবনে তুমি দান করো, যেন আমরা ভাই বোনদেরকে পরস্পরকে আমরা ভালোবাসতে পারি, যে ভালোবাসার আদেশ তুমি আমাদের দিয়েছ। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যারা এই বাক্য শুনছে এবং শুনবে সকলকে প্রভু তুমি আশীর্বাদ করো, এবং তোমার সেই চিরন্তন ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা, আগাপে লাভ, ঈশ্বরীয় ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা তুমি দান করো। আমেন।
Let's see if there's anything else.